হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে শনিবার রাত এখন, আর এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন রয়েছে।
বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে অংশ নেবে, এটা খোলাসা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১০টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব।
সে সঙ্গে আরো রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সীমান্তে দুই দেশের বাণিজ্যের মাধ্যমেই পাকিস্তান থেকে ভারতে সেই টাকা এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রস্তুত বিতর্কিত এক নথিপত্রে এই অভিযোগ আনা হয়েছে যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা রাশিয়ার ব্যাপারে তদন্তের সময় তাদের নজরদারি কর্তৃত্বের অপব্যবহার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোপন দলিল প্রকাশ করার অনুমতি দেওয়ার পর প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির রিপাবলিকান সদস্যরা গতকাল ৩.৫ পাতার এই গোপন দলিল প্রকাশ করেন। ওই মেমোর মুখ্য অভিযোগ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অংশ হিসেবে মিস্টার ট্রাম্পের সাবেক সহযোগী কার্টার পেজের উপর নজরদারির ইলেকট্রনিক ওয়ারেন্টগুলো অন্যায়ভাবে সংগ্রহ করেছে। মিস্টার পেজ নির্বাচনী প্রচার অভিযানের সময় ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মস্কো সফর করে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর গোয়েন্দা বিভাগে সন্দেহে পড়েন। তবে প্রতিনিধি পরিষদের ওই কমিটিতে ডেমোক্রেটরা এই তথ্য প্রকাশ বন্ধ করার চেষ্টা করেন এবং এই নথিপত্রকে গুরুতর চরিত্রহনন বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে এই গোয়েন্দা প্যানেল র্যাঙ্কিং ডেমোক্রেট বলেছেন, এফবিআই দেশের সুরক্ষা করার ব্যাপারে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হতো যদি না তারা ফিসা অর্থাৎ ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্টের ওয়ারেন্ট চাইত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মেক্সিকোতে গতরাতে বলেন যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে মূল্যবান অবদান রাখছেন, তবে এটাও বলেন যে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য কারা প্রবেশ করছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের খুব একটা সুশৃঙ্খল অবদান নেই। মেক্সিকান সিটিতে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুই ভিদগারায়ের সঙ্গে বৈঠকের পর টিলারসন সংবাদদাতাদের বলেন যে অভিবাসন নিয়ন্ত্রণের জন্য বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র নানান উপায় প্রয়োগ করছে, কিন্তু কখনোই সেগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়নি। টিলারসন বলেন, আগে আমাদের এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অভিবাসনের ব্যাপারে আমাদের কিছু পদ্ধতি আছে যাতে আমাদের অবস্থান এবং কারা যুক্তরাষ্ট্রে আসছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রে অভিবাসন পদ্ধতি খানিকটা বিশৃঙ্খল হয়ে পড়ছে, আর তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু বছরের এই সব ত্রুটি বিচ্যুতি ঠিক করার জন্যে কংগ্রেসের উপর চাপ দিচ্ছেন। বিষয়টি নিয়ে মতভেদ সত্ত্বেও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ভিদগারে যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে দ্বিধা করেননি। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের চাইতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ। দুটি দেশের মধ্যে যে কিছু মতভেদ রয়েছে সে কথা মেনে নিয়েও তিনি বলেন, আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা শিগগিরই এর সুফল পাব। টিলারসন পরে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিয়তোর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডার মধ্যকার ন্যাফটা চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের হুমকির কারণে দুদেশের সম্পর্কে টান পড়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া নিষিদ্ধ ঘোষিত পণ্য সামগ্রী রপ্তানি গত মাত্র ৯ মাসে ২০ কোটি ডলার আয় করেছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ প্যানেল গতকাল শুক্রবার নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন উপস্থাপন করেছে তাতে দেখানো হয়েছে যে কীভাবে এইসব নিষেধাজ্ঞা এড়িয়ে পিয়ংইয়ং সরকার পেট্রোল, কয়লা, লোহা ও ইস্পাত এবং অন্যান্য পণ্য রপ্তানি করেছে। ওই প্রতিবেদনে প্রমাণসহ বিস্তারিতভাবে জানানো হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং রাসায়নিক অস্ত্র কর্মসূচির ব্যাপারে সিরিয়া ও মিয়ানমারের সঙ্গে উত্তর কোরিয়া চলমান সহযোগিতার কথা। রিপোর্টে আরও জানানো হয় যে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর জন্য বিভিন্ন রকমের কৌশল, পথ এবং ঠকানোর উপায় অবলম্বন করে চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং ভিয়েতনামে কয়লার চালান পাঠিয়েছে। এতে আরও বলা হয়েছে যে খুব দ্রুত উপায়ে উত্তর কোরীয় এখনও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের ত্রুটিপূর্ণ ব্যবস্থাকে কাজে লাগিয়ে সুকৌশলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মধ্যেই রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন যে উত্তর কোরিয়া এখনও সামরিক গোপন তথ্য চুরি করার লক্ষ্যে সাইবার তৎপরতা এবং ব্যাপকভাবে প্রথাগত অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। জাতিসংঘ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১০টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব, জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম ঢাকা থেকে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শনিবার ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেছেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব ওই ১০টি শক্তিশালী রকেট উদ্ধার করেছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এ রকেটগুলো ১৫০০ মিটারের মধ্যে ট্যাঙ্ক বা অন্য যানবাহন ধ্বংস করতে সক্ষম বলে তিনি জানান। মুফতি মাহমুদ খান বলেন, দেশের কোনো জঙ্গি বা সন্ত্রাসী গ্রুপ নাশকতা চালানোর উদ্দেশ্যে অথবা সীমান্তবর্তী এলাকা হওয়ায় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী কোনো দল এই উদ্যানে শেলগুলো লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে সাতছড়িতে কয়েক দফা অভিযান চালিয়ে র্যাব মেশিনগান, রকেট লঞ্চার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাঙ্ক বিধ্বংসী রকেট সহ বিপুল আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছিল। সে সময় আরও উদ্ধার করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়েরি, বই এবং চাঁদার রশিদ সহ অন্যান্য মালামাল। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে গুলিবর্ষণের পরে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। রিপোর্ট পাঠিয়েছেন এই ঘটনা নিয়ে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে গুলিবর্ষণের পরে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপি। গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি জেলে আহত হয়ে বর্তমানে কক্সবাজারের হাসপাতালে ভর্তি রয়েছেন। সকাল ৮:৩০টার দিকে এই ঘটনা ঘটে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনার প্রতিবাদ জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে। পরে বিকেলে পাঁচ জেলেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এদিকে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ফুমজিলে মুলম্বো নগোসুকা পাঁচ দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে সাংবাদিকদের বলেছেন, বিশ্ব রোহিঙ্গা নারীদের নিরাপত্তা বিধান ও রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন,
উই হ্যাভ প্রবলেমস ইন মায়ানমার অফ বিইং অপারেশনাল এন্ড মেকিং এ ডিফারেন্স।
মুলম্বো নগোসুকা বললেন, আমাদের মিয়ানমারে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় না, আর এ কারণে আসলে কি ভয়াবহ মাত্রার নির্যাতন সেখানে হয়েছে তা আমরা জানতে পারছি না। বাংলাদেশে অবস্থানকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সাবেক শক্ত ঘাঁটিতে বিস্ফোরণ ঘটলে অন্তত ৩ জন সেনা কর্মকর্তা নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে আজ রাতেই সোয়াত উপত্যকায় এই ঘটনাটি ঘটে, যেখানে সেনা কর্মকর্তারা বিনোদনমূলক খেলাধুলো করে থাকেন, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ফ্রান্সের একজন বিচারক সুইজারল্যান্ডের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ তারেক রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এবং তাকে আটক রাখার আদেশ দিয়েছে। বিচার বিভাগের সূত্রে বলা হয়েছে, গত বছর দুজন নারী অভিযোগ আনেন যে ২০০৯ ও ২০১২ সালে তিনি হোটেল কক্ষে তাদের উপর যৌন নিপীড়ন চালান। প্রাথমিক তদন্তের সময় রামাদানকে প্যারিসের একটি কারাগারে রাখা হয়। তাকে জানানো হয় যে তার সম্পর্কে তদন্ত করা হচ্ছে এবং ম্যাজিস্ট্রেট বলেছেন যে এই তদন্তে ঠিক করা হবে যে তাকে বিচারের সম্মুখীন করা হবে কি না। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া এই ধর্মীয় চিন্তাবিদ, যিনি এসব অভিযোগ অস্বীকার করছেন, তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ এবং সুইজারল্যান্ডে অনুরূপ অভিযোগ ওঠার পর তিনি নভেম্বরের গোড়ার দিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ছুটি নেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নাতি রামাদান দীর্ঘদিন ধরেই মেরুকরণ করে আসছিলেন। সমালোচকরা দাবি করছেন তিনি দু ধরনের কথা বলেন, মুসলিমদের একাত্ম করার বাগাড়ম্বরের আড়ালে লুকিয়ে রাখতেন রাজনৈতিক ইসলাম। জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় তাঁর যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়, তবে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এই নিষেধাজ্ঞা তুলে নেন। ফরাসি সক্রিয়বাদী এবং সাবেক সালাফি সদস্য হেন্ডা আয়ারি গত বছর অক্টোবর মাসে অভিযোগ আনেন যে তারেক রামাদান 2012 সালে হোটেলের একটি কক্ষে তাকে ধর্ষণ করেন। আরেকজন মহিলা যাকে শনাক্ত করা যায়নি তিনিও রামাদানের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। এবার অন্যান্য পরিবেশনা। বাংলাদেশে বিএনপি দেশের ভবিষ্যৎ নির্বাচনে অংশ নেবে, এটা খোলসা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন নির্বাচনে যাব, তবে তার আগে কয়েকটি বিষয় স্পষ্ট করতে হবে সরকারকে। ভোট হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণ যাতে ভোটে যেতে পারেন সে পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। রিপোর্ট পাঠিয়েছেন এর উপর ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে অংশ নেবে, এটা খোলাসা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন নির্বাচনে যাব, তবে এর আগে কয়েকটি বিষয় স্পষ্ট করতে হবে সরকারকে। ভোট হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণ যাতে ভোটে আসতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে, ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। শনিবার জাতীয় নির্বাহী কমিটির এক সভায় খালেদা জিয়া তার এই সিদ্ধান্তের কথা জানান। জিয়া এতিমখানা দুর্নীতি মামলার সম্ভাব্য রায়ের পটভূমিতে ঢাকা জাতীয় নির্বাহী কমিটির 450 সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
আমাকে কোনো ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না, অতীতেও পারেনি এখনো পারবে না। আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব। তাই আপনারা সকলে আমার মনে হয় সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধ সেটাও হবে আমাদের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক।
বিএনপি চেয়ারপারসন কর্মীদেরকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান। বলেন বিচার ব্যবস্থায় কি হচ্ছে তা সবাই জানেন, বিচারকরা স্বাধীনভাবে রায় দিতে পারেন না। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নাম উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন তাকে বলপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন আদালত সরকারের কব্জায়, তার ভাষায় কোনো অপরাধ করিনি, তারপরও সরকার জোর করে বিচার করতে চাইছে। খালেদা বলেন সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 78,000 মামলা দেওয়া হয়েছে, এতে আসামি করা হয়েছে 18 লাখ মানুষকে। খালেদা বলেন বিএনপির ভয় নেই, কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, মিলিটারি আছে। কর্মীদের উদ্দেশ্যে খালেদা বলেন সতর্ক থাকবেন, বিএনপিকে ভাঙ্গা এবং তাকে মাইনাস করার ষড়যন্ত্র হবে। ওদিকে নির্বাহী কমিটির সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত 9 বছরে বিএনপির 12,000 নেতাকর্মী খুন হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতে ভিন্নতর এক প্রেক্ষাপটে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি 1 ফেব্রুয়ারি শেয়ার বেচা কেনায় লাভের ওপর যে 10% কর বসানোর প্রস্তাব দেন তাতেই আতঙ্কিত শেয়ার বাজারে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
শেয়ার কেনা বেচায় লাভের ওপর অর্থমন্ত্রী অরুণ জেটলি তার বাজেট প্রস্তাবে 10% করে নতুন কর বসানোর কথা ঘোষণা করেন 1 ফেব্রুয়ারি, আর তাতেই লগ্নিকারীরা ঘাবড়ে গিয়েছেন। শেয়ার সূচক সেন্সেক্স হু হু করে পড়তে শুরু করে, মাত্র একদিনে 840 পয়েন্টের পতন হয়, যা গত 2 বছরে আর ঘটেনি। অবশ্য কোনো কোনো বিশেষজ্ঞের মতে যেভাবে শেয়ারের দাম হই হই করে বাড়ছিল সেটাও স্বাভাবিক ছিল না, কিছুটা দাম কমলেই হয়তো বাজার স্থিতিশীল হবে। কিন্তু সাধারণ লগ্নিকারীরা চান দাম কেবল বেড়েই চলুক, তারা শেয়ার বিক্রি করে ঘরে লাভ তুলুন। কাজে হঠাৎ নতুন করের কথা জেনে তাঁরা রীতিমতো আতঙ্কিত। শেয়ার বাজারের পতন বিভিন্ন কারণে অন্যান্য দেশেও সম্প্রতি ঘটেছে। ভারতে ব্যাংকের সুদ কমেছে, শেয়ারে টাকা খাটিয়েই মানুষ নিজের উপার্জন বাড়াচ্ছিলেন, কিন্তু এই নতুন করের জন্য শেয়ারের দরের পতন যে কতদিন চলবে সেটা বলা কঠিন। সব মিলিয়ে প্রবল অনিশ্চয়তা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ ভারত হয়ে এখন আমরা চলে এলাম আমাদের শ্রোতাদেরকে নিয়ে ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে প্রথমবার দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসন নীতিকে একবিংশ শতাব্দীর জন্য উপযোগী করে তোলার এটাই প্রকৃষ্ট সময়। তবে তাঁর চার স্তর পরিকল্পনা রয়েছে, সীমান্ত দেয়াল নির্মাণের অর্থায়ন এবং 18 লক্ষ তরুণ বয়সী কাগজপত্রবিহীন অভিবাসীদেরকে নাগরিকত্ব দেওয়ার উপায় বের করার কথা। ওই পরিকল্পনার সমালোচনা চলছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুদলেরই ভেতরে। ভয়েস অফ আমেরিকার ক্যাথরিন জিপসনের রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন আপনাদের সেলিম হোসেন।
একসময় সীমান্ত দেয়াল তোলার পরিকল্পনা নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের আইন প্রণেতাদের মধ্যে বড় বিভাজনের সৃষ্টি হয়েছিল, আর এখন সীমান্ত দেয়াল ইস্যুকে ছাপিয়ে উভয় দলের আইন প্রণেতাদের জন্য বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিবাসন সংস্কার বিষয়টি। দেশের অভিবাসন আইনে পরিবর্তনের আলোচনা নিয়ে ভাবছেন তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও বিষয়টি অগ্রাধিকারযোগ্য।
of every elected official in this chamber is to defend Americans, to protect their safety, their families, their communities, and their right to the American dream. Because Americans are dreamers too.
প্রেসিডেন্ট বলছিলেন, আমার নিজের এবং এই চেম্বারের সকল নির্বাচিত প্রতিনিধিরই পবিত্র দায়িত্ব হচ্ছে আমেরিকানদের স্বার্থ রক্ষায় কাজ করা, তাদের নিরাপত্তা, তাদের পরিবার, সম্প্রদায় এবং তাদের আমেরিকান স্বপ্ন পূরণে সহায়তা করা, কারণ আমেরিকানরাও স্বপ্নবাজ। ডেমোক্র্যাট দলীয় নেতারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে স্বপ্নবাজ তরুণ তরুণী যারা শিশু অবস্থায় বাবা মার সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিল এবং পরে বাবা মার কাগজপত্র না থাকবার কারণে তারাও বৈধ দলিলবিহীন হয়েছে, তাদেরকে ভুলে গেলে চলবে না। ডেমোক্র্যাট দলীয় নেতা জো কেনেডি যেমনটি বলেন,
Ladies and gentlemen, today that promise is being broken. And to all the dreamers out there watching tonight, let me be absolutely clear. Ustedes son parte de nuestra historia. Vamos a luchar. Vamos a luchar por ustedes y no nos vamos a alejar. You are part of our story. We will fight for you and we will not walk away.
তিনি বলেন, তাদেরকে আমরা ভুলে গেছি। যে স্বপ্নবাজ তরুণরা আজ আমার এই কথা শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের গল্পেরই অংশ, আমাদের ইতিহাসেরই অংশ। আমরা আপনাদের জন্য প্রয়াস চালিয়ে যাব, আমরা পিছপা হব না। ডাইভার্সিটি ভিসা লটারি কর্মসূচি এবং পরিবারভিত্তিক অভিবাসন কর্মসূচি স্থায়ীভাবে বাতিল করবার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট দলীয় নেতারা, যেমনটি বললেন ডেমোক্র্যাট প্রতিনিধি জোয়াকুই ক্যাস্ট্রো।
The United States became the strongest and most powerful nation on earth with these immigration policies in place. And part of the reason that you allow people to petition to have their family members with them is because those family members being close to them makes it more likely that they're going to succeed and less likely that they're...
তিনি বললেন, যুক্তরাষ্ট্রের এই অভিবাসন নীতিমালার কারণেই এই দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিধর, ক্ষমতাধর দেশ হতে পেরেছে। আর ওই নীতিমালায় বর্ধিত পরিবারের সদস্যদের জন্য আবেদনের সুযোগ রাখা হয়েছে এই কারণে যে তারা যুক্তরাষ্ট্রে এসে প্রিয়জনদের সঙ্গে যোগ দিলে তাদের আমেরিকান স্বপ্ন পূরণ আরও সহজ হয়, তারা আরও সফল হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের টুইট বার্তা এবং তার হঠাৎ হঠাৎ নানা ধরনের কথা বলবার বিষয়টি অভিবাসন বিষয়ে ডেমোক্র্যাটরা যে ধরনের সমঝোতায় পৌঁছাতে চান তা বাধাগ্রস্ত করছে, এমন মন্তব্য করেন ডেমোক্র্যাট সেনেটর বেন কার্ডেন।
And over and over again, we listen to what he says one night to see a tweet in the morning that's somewhat different. But if the president lets us do our work in the United States Senate, I believe we can come up with a bipartisan proposal.
তিনি বলেন, বরাবরই আমরা তার বক্তব্যে হতাশ হই। তিনি হয়তো একদিন ভাষণে বলছেন এক ধরনের কথা, পরদিন টুইট করে অন্যভাবে বলছেন। যদি তিনি সত্যিই চান সেনেটে আমরা ঠিকভাবে কাজ করি, তবে আমরা অবশ্যই একটি দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছাতে পারি। রিপাবলিকান শিবিরের রক্ষণশীল সদস্যরা চান না কাগজপত্রবিহীন তরুণ তরুণীরা নাগরিকত্ব পাক, যেমনটি বলছিলেন রিপাবলিকান প্রতিনিধি স্টিভ কিং।
The rule of law is not negotiable. Amnesty is a pardon for immigration lawbreakers coupled with the reward of the objective of their crime.
কিং এর মতে আইনের শাসন বিষয়টি নিয়ে আলোচনার কিছু নেই, অ্যামনেস্টি বা ক্ষমা প্রদর্শন হচ্ছে অভিবাসন আইন ভঙ্গকারীদেরকে মাফ করে দেয়া, যার অর্থ অপরাধীদেরকে তাদের অপরাধের জন্য পুরস্কৃত করা। মধ্যপন্থী রিপাবলিকান নেতারা অবশ্য চান ওই স্বপ্নবাজ তরুণ তরুণীদের বিষয়টি একটি সুরাহার মধ্যে আসুক। সেনেটর জেফ ফ্লেক যেমনটি বলেন,
The 1.8 million, you know, on a path to citizenship, that's a good positive. Border security is certainly going to need to be there. If you go diversity visa, get rid of that. If you talk about chain migration, those broaden the discussion, and it may be more difficult to get.
তিনি বলেন, 18 লক্ষ তরুণ তরুণীকে নাগরিকত্ব দেওয়ার প্রয়াস একটি ইতিবাচক চিন্তা। পাশাপাশি এখানে সীমান্ত নিরাপত্তা বাড়ানোর বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ডাইভার্সিটি ভিসা থেকে আমাদের সরে আসা দরকার। চেইন ইমিগ্রেশন অর্থাৎ বর্ধিত পরিবারের সদস্যদেরকে যুক্তরাষ্ট্রে আনবার আবেদনের বিষয়টি নিয়ে বেশি আলোচনা করতে গেলে অন্য বিষয়ে সমঝোতায় আসা হয়তো কঠিন হয়ে যেতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে উঠে আসা দাবিগুলোর কারণে অভিবাসন বিষয়ক সমঝোতা জটিল আকার ধারণ করছে বলে অনেকের মন্তব্য, যেমনটি প্রেসিডেন্টের এই বক্তব্য।
As a fair compromise, one where nobody gets everything they want, but where our country
প্রেসিডেন্ট বলছেন, এ নিয়ে ভালো একটি সমঝোতা হয় যদি ব্যক্তি স্বার্থ না চিন্তা করে আমরা দেশের জন্য কোনটা উপকারী হয় সেটা ভাবি, কী ধরনের সংস্কার করলে তা হয় তা দেখি। সরকারের আগামী ব্যয় বরাদ্দের নির্ধারিত তারিখের মধ্যেই অর্থাৎ 8ই ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়টি আইন প্রণেতারা আশা করছেন অভিবাসন সংস্কার বিষয়টি নিয়ে একটি সমঝোতা হবে।
এখন রাজনৈতিক বিরোধ বিসম্বাদের প্রসঙ্গ থেকে চলে যাচ্ছি আমরা মানবিক প্রেক্ষাপটে ভিন্নতর অঙ্গনে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে রয়েছে অনেক অবোধ শিশু। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ সংঘাতের মুখে রয়েছে অসহায় শিশুরা। এ সম্পর্কিত একটি রিপোর্ট আমরা একটু পরেই আপনাদের শোনাচ্ছি। তার আগে আপনাদেরকে আমরা বলে দিতে চাই যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে প্রথমবার দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অভিবাসন নীতিকে একবিংশ শতাব্দীর জন্য উপযোগী করে তোলার এটাই প্রকৃষ্ট সময়। এ সম্পর্কে আমাদের ভয়েস অফ আমেরিকা নিউজরুমের প্রতিবেদন এইমাত্র আপনারা শুনলেন সেলিম হুসেনের উপস্থাপনায়। এখন আয়েশা তানজিম এবং সেই সঙ্গে লিসা শ্লাইনের দুটি রিপোর্ট থেকে ভাবানুবাদ আপনাদেরকে শোনাচ্ছেন শাহাদাত হুসেন সবুজ। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের দুর্যোগ অবস্থায় অবস্থা সম্পর্কে এবং সেই সঙ্গে অসহায় অবোধ শিশুদেরকে নিয়ে যে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে সে সম্পর্কে একটি রিপোর্ট উপস্থাপন করছেন শাহাদাত হুসেন সবুজ।
জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত হাজার হাজার রোহিঙ্গারা আসন্ন বৃষ্টির মৌসুমে ভূমিধস, বন্যা এবং নানান ধরনের রোগে আক্রান্ত হতে পারে। মার্চ অথবা এপ্রিল মাসে বাংলাদেশে ঝড় বৃষ্টি শুরু হয় এবং বেশ কমাস ধরেই তা চলে। এই সময়টিতে যে কোনো বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘ ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। ভয়াবহ অত্যাচারের মুখে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে যে 6 লক্ষাধিক শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা এখন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী আশ্রয়কেন্দ্রে খুব সাধারণভাবে তৈরি তাঁবুতে বা চালের নিচে এরা দিন কাটাচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র অ্যান্ড্রেস মেহকিক বলেছেন, কম করে হলেও 1 লক্ষাধিক শরণার্থী ভূমিধসের কবলে পড়তে পারে এবং বন্যায় মৃত্যুর আশঙ্কা রয়েছে এদের। সর্বশেষ জরিপে দেখা গেছে 3/1 আশ্রয়কেন্দ্র বন্যায় তলিয়ে যেতে পারে।
As a result, more than 85,000 refugees could lose their shelters. Another 23,000 refugees living on steep slopes within the site could be at risk of landslides. In addition, key services in the settlement are also at risk of being washed away, including latrines, washrooms, tube wells and health centers.
Andres Mehekik bolchilen, e karone 85,000 shoronarthi tader ashray kendro harate pare. অন্য 23,000 শরণার্থী ভূমিধসের কবলে পড়বেন। এছাড়াও শরণার্থী শিবিরে অতি জরুরি সহায়তা কেন্দ্র যেমন স্বাস্থ্যকেন্দ্র, গোছলখানা, পয়ঃপ্রণালী বন্যার পানিতে নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি জাতিসংঘ বলছে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়বে ইতিমধ্যেই সংস্থাটি প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে অতিবর্ষণ থেকে রক্ষা পেতে তাঁবু এবং অন্যান্য সামগ্রী বিতরণ করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে সমস্ত পরিবার ভূমিধ্বসের হুমকির মধ্যে আছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এ তো গেল বাংলাদেশের শরণার্থীদের কথা। একই সাথে বিশ্বের অনেক জায়গায় মানুষ অসহায় দিন যাপন করছে, বিশেষ করে শিশুরা। আমরা জানি রাজনৈতিক সংঘাত যুদ্ধে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই শিশুরাই। জাতিসংঘ শিশু তহবিল $350 কোটি অর্থ সাহায্য চেয়েছে প্রায় 8 কোটি মানুষের জীবন বাঁচাতে, যাদের মধ্যে রয়েছে প্রায় 5 কোটি শিশু। এই শিশুরা সংঘাত, প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায় জীবনযাপন করছে। আমাদের ভয়েস অব আমেরিকার প্রতিবেদক লিসা স্লাইন্ড জেনেভা থেকে জানিয়েছেন, জাতিসংঘ তহবিল সিরিয়ায় $650 কোটি শরণার্থী সহায়তায় $100 কোটি আবেদন জানিয়েছে। ওই শরণার্থীদের অর্ধেকই কিন্তু শিশু। এই সংঘাত, প্রাকৃতিক দুর্যোগের কবলে এই অসহায় শিশুরা বিশ্বের বিভিন্ন স্থানে, যেমন ইয়েমেন, সোমালিয়া, দক্ষিণ সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইরাক, নাইজেরিয়ায় হুমকির মধ্যে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেই। ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক ওমর আবিদি বলছিলেন, শিশুদের যুদ্ধের মুখে ফেলা হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়ে তারা প্রাণ নাশের হুমকির মধ্যে পড়ে সবার আগে। ওমর আবিদি বলছিলেন,
The impact of war, natural disasters and climate change continue to force children to flee their homes, trapping them behind conflict lines and putting them at risk of disease, violence and exploitation. An increasingly worrying trend is that children in war zones have come under attack at a shocking scale throughout the year.
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন প্রতিনিয়ত শিশুদের গৃহত্যাগে বাধ্য করছে। সংঘাতের মাঝে আটকা পড়ছে এরা, রোগবালাইতে আক্রান্ত হচ্ছে খুব সহজে। উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে সংঘাতময় স্থানে শিশুদের উপর হামলা হচ্ছে। ইউনিসেফের জরুরি সহায়তা বিভাগের পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলছেন, যুদ্ধ, সংঘাতে আক্রান্ত হবার চেয়ে শিশুরা পানিবাহিত রোগেও কিন্তু বেশি মৃত্যুবরণ করে। ম্যানুয়েল ফন্টেইন বলছিলেন, আমরা জানি যে দূষিত পানি হচ্ছে অপুষ্টির একটি প্রধান কারণ। এটি একটি খুব স্বাভাবিক চক্র। যখন শিশুরা দূষিত পানি পান করে, তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়, তাদের শরীর পানিশূন্য হয়ে পড়ে, ঠিকমতো খেতে পারে না তারা, অপুষ্টিতে আক্রান্ত হয়। তাই বলা যায় বিশুদ্ধ পানি হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য, পুষ্টির জন্য খুব একটি দরকারি উপাদান। বিশ্বজুড়ে জরুরি পানি সরবরাহ, পয়ঃপ্রণালী নির্মাণ, পরিচ্ছন্নতা বিষয়ক সেবা দিয়ে থাকে জাতিসংঘ। বছর জুড়ে এই বিষয়গুলো অগ্রাধিকার পেয়ে থাকে। $100 কোটি সহায়তা আবেদন, পুষ্টি সেবা, স্বাস্থ্যকেন্দ্র, জরুরি শিক্ষা এবং সামাজিক মানসিক সেবার জন্য ব্যবহার করা হবে। এই আবেদন আমাদের আশান্বিত করে অসহায় শিশুদের সহায়তার জন্য। জাতিসংঘের পাশাপাশি অনেক সংস্থাই কাজ করে যাচ্ছে, অর্থ তহবিল চাইছে, কিন্তু এর বিপরীতে এই শিশুদের যুদ্ধ, সংঘাতের উপাদান হিসেবে ব্যবহারের ঘৃণ্য কাজও কিন্তু চলছে সমানভাবে। শিশুদের বলা হচ্ছে, যদি তারা আত্মঘাতী বোমা বহন করে, তবে তারা সব বিপদ থেকে মুক্ত হবে, প্রবেশ করবে শান্তিময় স্বর্গে। অবোধ শিশুদের কি মর্মান্তিকভাবেই না ঠেলে দেয়া হচ্ছে সংঘাতে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদক আয়েশা তানজিদ তার প্রতিবেদনে বলেছেন, 2015 সালে ইসলামিক স্টেট পাকিস্তান এবং আফগানিস্তানে সংঘাতের নতুন অধ্যায় শুরু করে। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ, পূর্ব আফগানিস্তান তাদের প্রধান লক্ষ্যবস্তু। তারা স্থানীয় লোকজনকে জঙ্গি কার্যক্রমে যুক্ত করতে শুরু করেছে, যুক্ত করেছে শিশুদের। এই জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে এমন এক শিশু লাল মোহাম্মদ। লাল মোহাম্মদ বলছিল, আমি তাদের সাথে যুক্ত হই যখন আমার 9 বছর বয়স, এখন আমার 12 বছর বয়স। তারা আমাকে ভিডিও দেখাতো কিভাবে আত্মঘাতী বোমাগুলো বহন করতে হবে, যুদ্ধ করতে হবে। প্রায় 2 বছর ধরে লাল মোহাম্মদ এবং তার ভাই ভাকাতি আলী ইসলামিক স্টেট খোরাসানে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখন তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার চেষ্টা করছে। লাল মোহাম্মদ এবং তার ভাইকে আইএস জঙ্গিরা নানাভাবে প্রলোভন দেখিয়ে মৃত্যুর মুখে, হুমকির মুখে ঠেলে দিয়েছিল। ঠিক এরকমই হাজার হাজার শিশুদের পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘাতের দিকে, যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল সবার কাছে। এই রবিবার যুক্তরাষ্ট্রে মিনেসোটার মিনিয়াপোলিসে অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকান স্টাইল ফুটবল প্রতিযোগিতা সুপার বোল। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। ইতিমধ্যেই এই সময়টাতেই গোটা যুক্তরাষ্ট্রে ফ্লু ভাইরাসের সময়। এই সুপার বোলের কারণে মানুষ যেহেতু প্রচুর সংখ্যায়, বিপুল সংখ্যায় বেরিয়ে পড়বেন ঘরের বাইরে, এর মধ্যে দিয়ে ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। ক্যারল পিয়ারসনের রিপোর্ট থেকে এ নিয়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
সুপার বোল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় 10 লক্ষ ক্রীড়াপ্রেমী সুপার বোল মাঠে থেকে দেখেন, আর লক্ষ লক্ষ মানুষ তা দেখেন টিভি পর্দায়। সুপার বোলের জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলো ইতিমধ্যেই মিনিয়াপোলিসে পৌঁছেছেন, তারা তৈরি হচ্ছেন বিগ ডের জন্যে। মিনিয়াপোলিস এবারকার সুপার বোলের আয়োজক শহর। এর কনভেনশন সেন্টার জমজমাট, বাচ্চারা সেখানে প্রতিদিনই সুপার বোল প্র্যাকটিস করছে। ফ্লু ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার কারণে অনেকে আশঙ্কা করছেন এই শহরে ফ্লুর জীবাণু ছড়িয়ে পড়তে পারে সুপার বোল দেখতে আসা অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে থেকে। মিনেসোটা ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ফ্লু ছড়িয়েছে। মিনেসোটা পাবলিক হেলথের চিকিৎসক ক্রিস ইর্সম্যান যেমনটি বললেন,
Anytime that you have large groups of people congregating in enclosed spaces, you know, it always offers an opportunity for more efficient, I guess, sharing of germs.
বলেন, যে কোনো বড় কোনো দলীয় আড্ডায় ভাইরাস ছড়াতে পারে, এজন্য সাবধান থাকাই ভালো। ফ্লু যেন বেশি মাত্রায় না ছড়াতে পারে সেজন্য বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। এক একটি খেলার পর ফ্লু প্রতিরোধের ওষুধ ছিটানো হচ্ছে। কনভেনশন সেন্টারে যেখানে বাচ্চারা সুপার বোল প্রশিক্ষণে ব্যস্ত, সেই বাচ্চাদের মধ্যে একজনের মা জুলি ডেডলাইন বললেন, ক্ষণে ক্ষণে পরিচ্ছন্ন কর্মীরা মেঝে মুছে ফেলছে, পরিচ্ছন্নতা চলছে দারুণভাবে। তারপরও এত বড় একটি প্রতিযোগিতা, এত মানুষের সমাবেশ, তাই অনেকে উদ্বিগ্ন রয়েছে। ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল এভালুয়েট সায়েন্সেস এর চিকিৎসক ডক্টর জেফ কোয়াং বললেন,
Even going to someone's house to watch the game on TV, you know, you're gathering with people and, you know, we know that people, when they're coughing and sneezing, or there's a recent study showing even just breathing, you could be transmitting viruses.
এমনকি কারো বাড়িতে গিয়ে টিভি পর্দায়ও এই খেলা দেখবার সময় অনেক মানুষের ভিড় হয়, সেখানেও ফ্লু ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে। হাঁচি কাশি এসব থেকে অন্যের কাপড়ে জীবাণু ছড়াতে পারে যে কোনো সময়ে। এমনকি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েও ফ্লু ভাইরাস ছড়াতে পারে। ফলে আনন্দের সুপার বোল যেন আপনাকে অসুস্থ করে না দেয়, সেদিকে খেয়াল রাখাটা জরুরি বলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। মিনেসোটায় পাবলিক হেলথ বিভাগের কর্মীরা অনবরত এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন। ফ্লু ভাইরাস যেন সুপার বোলের আনন্দকে মাটি না করে সেটি এখন তাদের প্রধান চিন্তার বিষয়।
বাংলাদেশি এক ভাষা শিক্ষিকা বর্তমানে অস্ট্রেলিয়াতে জাপানি ভাষা শেখাচ্ছেন। জাপানি ভাষা এবং সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে শিক্ষিকা মালিহা হায়দারের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন শিক্ষিকা, তিনি জাপানি ভাষা শেখাচ্ছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কলেজে। জাপানি ভাষার সাথে তার পরিচয় কিন্তু দীর্ঘদিনের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও একসময় জাপানি ভাষা পড়িয়েছেন। কথা বলছি মালিহা হায়দারের সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জাপানি ভাষার সাথে আপনার পরিচয়টা কিভাবে ঘটেছিল, আপনি এই ভাষাটি কিভাবে শিখতে উৎসাহিত হলেন?
আমি আসলে ছোটবেলা থেকেই জাপানিটা পছন্দ করতাম, বিকজ আমার বড় বোন বা আমার বড় ভাই, তাদের ওই জাপানে পেন ফ্রেন্ড ছিল, সেই সমস্ত ছবি টবি দেখে তখন থেকেই আমি মনে করতাম যে জাপানে যেতে পারলে ভালোই হয়, জাপানটা আমার কাছে খুব ভালো লাগতো। তো তারপরে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, ইন্টারন্যাশনাল রিলেশনসে যখন পড়তে আসলাম, তখন দেখলাম যে ওখানে একটা বিদেশি ভাষা করতে হয় 2 বছরের জন্য, তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ওখানে আছে। তখন আমি একটা চান্স পেয়ে গেলাম, আমি বললাম যে ঠিক আছে আমি জাপানি ভাষা পড়ব। কিন্তু ওই সময় ওইটা নিয়ে অনেক কথা টথা হয়েছিল ডিপার্টমেন্টে, তখন তারা বলল যে কেন এই ভাষাটা তুমি পড়তে চাও কেন, এখন তো সবাই ফ্রেঞ্চ জার্মান এগুলি পড়ে, তা এটা খুব কঠিন ভাষা। তা আমি বললাম যে কেউ পড়ে না সবাই বলে, তো পড়ে না দেখি আমিও পড়বো এবং কঠিন, সেজন্য আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমি পড়া শুরু করলাম।
কতটা কঠিন জাপানি ভাষা? যেমন বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয় স্কুল থেকে, জাপানি ভাষাটা সেই তুলনায় কতটা কঠিন শেখা?
আমার কাছে খুব একটা কঠিন লাগেনি সত্যি কথা বলতে, যে বাংলা ভাষার সাথে খুব একটা মিল আছে যার জন্য আমার কঠিন লাগেনি। কারণ ব্যাকরণগত দিক দিয়ে দেখতে গেলে বাংলার সাথে খুবই মিল আছে।
কিরকম মিল?
যেমন ধরুন আমি বাংলা আমার কাছে মনে হয় যেন আর একটু কঠিন জাপানি ভাষার থেকে। জাপানি ব্যাকরণটা অনেক সহজ, যেমন বাংলায় আমরা ওই যে ভার্বের অনেকগুলি ফর্ম আছে, আমি যাব, আমি যেতে থাকব, আমি করতে থাকব, এই ধরনের অনেক কিছু, মানে তারপর আমি গিয়েছি, তিনি গিয়েছেন, তো জাপানে ওই সমস্ত নেই, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওইগুলি নেই, সবই আমি আর তুমি, এইটাই, আর ওই মানে বর্তমান এবং ভবিষ্যৎকাল, এই আর এই জন্য আমার শিখতে সুবিধা হয়েছে। কিন্তু আবার কঠিন দিকটা যদি আপনি বলেন, কঠিনটা হচ্ছে আমার লেখাটা, লেখাটা আমার শিখতে হয়েছে, ওই ওইটাই কঠিন। সবাই মনে করে যে জাপানি ভাষা কঠিন, ওটা লেখাটা দেখে মনে করে, কিন্তু আসলে ব্যাকরণগত দিক দিয়ে দেখতে গেলে ওটা খুবই সোজা।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক করেছেন, মাস্টার্স করেছেন। আশির দশকের শুরুর দিকে আপনি জাপানে চলে গেলেন স্কলারশিপ নিয়ে, এবং তারপরে আপনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আপনি পড়িয়েছেন জাপানি ভাষা। আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি করেছেন, সেটি হচ্ছে জাপানি বাংলা প্রয়োগ অভিধান, যেটি আমার হাতে বইটির একটি কপি আছে, এইটি রচনার ক্ষেত্রে আপনি একটা বড় ভূমিকা রেখেছেন। এই এই অভিধানটির মাধ্যমে স্পোকেন জাপানিজ বলা যেতে পারে, যে সেটি শেখা যেতে পারে যদি কেউ চায়। তো আপনি জাপানি ভাষায় আমাদেরকে একটু যদি একটা কবিতার একটু অংশবিশেষ পড়ে শোনান।
আমি বলতে পারি, এই হঠাৎ করে বলা তো, আমি ওই জাপানের যে হাইকু কবিতা যেটা, সেটা হচ্ছে ইংরেজিতে সনেটের মতো আর কি, কিন্তু আরও ছোট আকারে। তো প্রথমে পাঁচটা সিলেবল, তারপরে সাতটা সিলেবল, তারপর পাঁচটা সিলেবল, এই এই তিনটা লাইনের মধ্যে অনেক কিছু প্রকাশ করে। তা আমি আজকে বলতে পারি, মাতসুও বাসো একজন কবি, তিনি পঞ্চদশ শতাব্দীর একজন নাম করা কবি ছিলেন, জাপানি হাইকুর কবি আর কি। তো তার দুটা অংশ আমি বলতে পারি। প্রথমটা হচ্ছে ওটা গ্রীষ্মকালের একটা বর্ণনা, তো সেখানে বলছে, ফুরু ইকেয়া, পাঁচটা সিলেবল, ফুরু ইকেয়া খাওয়াজু তো বিকমু মিজুনো হতো, মানে হচ্ছে পুরনো একটা সরোবরে একটি ব্যাঙ ঝাঁপিয়ে পড়ল, শব্দটা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই তিনটা লাইনের মধ্যে অনেক কিছু ওটা এক্সপ্লেইন করছে। তো এই একটা বলতে পারি, আরেকটা বলতে পারি এটা শরৎকালের, সেটা হচ্ছে মনো ইয়েবা কুচিবিরু সামোশি আকিনো কাজে, তার মানে হচ্ছে আমি কিছু বলতে চাই কিন্তু আমার ওষ্ঠাধর সব জমে যাচ্ছে শরতের হাওয়ার জন্য। এইটুকুই আমি এখন এই মুহূর্তে মনে করে বলতে পারি আর কি।
চমৎকার। যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে মাত্র তিনটি বাক্যে
জি
অনেক কিছু বলার একটা
চেষ্টা, এটাই হচ্ছে হাইকুর।
আপনি প্রথম যে সনেটটা বা হাইকু যেটা বললেন, সেটা বলা হচ্ছে যে পুরনো একটি সরোবরে একটি ব্যাং লাভ দিল, এবং তারপর
তারপর শব্দটা, পানির শব্দটা চারিদিকে ছড়িয়ে পড়ল।
আচ্ছা, এবং পরেরটি হচ্ছে যে শরৎকাল,
শরৎকাল,
এবং আমার ওষ্ঠ জমে যাচ্ছে,
জমে যাচ্ছে, আমি কিছু বলতে চাইলে আমার ওষ্ঠধর জমে যাচ্ছে এবং চারিদিকে শরতের হাওয়া এসে পড়ল।
এই যে খুব কম কথায় অনেক কিছু বলার একটা চেষ্টা, এটা কি জাপানিজদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য
হতে পারে? সেই জন্যই বোধহয় ওটা ওই হাইকুটা ওখানে খুব জনপ্রিয়। এরকম হাজার হাজার লেখা আছে আমাদের, যেমন বাংলা কবিতার মধ্যে লম্বা অনেক, কিন্তু জাপানের তা না, ওই ছোট শর্ট, ছোটর মধ্যেই সবকিছু বলে ফেলে আর কি।
চমৎকার। আপনি আরেকটি ভাষা শেখান, সেটি হচ্ছে ইন্দোনেশীয় বাহাসা ভাষা।
বাহাসা ইন্দোনেশিয়া,
সেটা কিভাবে আপনি শিখলেন?
আসলে আমি ওই বাইরে বাইরে বহুদিন আছি, তো আমি মালয়েশিয়াতেও কিছুদিন জাপানি ভাষা পড়িয়েছি, ওখানে পেনাংয়ে একটা ইউনিভার্সিটিতে, তখন আমি ভাষা মালয়েশিয়াটাও পড়েছি, যে কদিন দুবছর ছিলাম, দুবছরে আমি কোর্স করেছি। তারপরে আমি চলে যাই অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়াতে গিয়ে যখন আমি এডুকেশনের ডিগ্রি করতে হবে, তখন আমার কোন ল্যাঙ্গুয়েজের উপরে পড়াবো সেইটা, সেই জন্য আমাকে, আমি তখন চুজ করলাম যে আমি জাপানি ভাষা এবং ইন্দোনেশিয়া, ভাষা ইন্দোনেশিয়াতে করবো। তো সেই জন্য আমি ভাষা ইন্দোনেশিয়া একটা আন্ডার গ্রাজুয়েট কোর্সও করলাম, করে আমি ওইটার সব থিসিস সব কিছুই ভাষা ইন্দোনেশিয়াতে লেখা, আমি যার জন্য ওই আমার ইন্দোনেশিয়াতে যেতে হয়েছে, ওখানে ইউনিভার্সিটি সানাতা ধর্মা যোগজাকার্তে, ওখানে আমি কোর্সটা করেছি। তো সেইটার উপরেই আমি ওই মেলবোর্নে আর বনাস ইউনিভার্সিটি থেকে আমি ডিপ্লোমা অব গ্রাজুয়েশন ইন এডুকেশন ওটা পেলাম আর কি। তো মেথড দুটা ছিল আমার, জাপানি আর ভাষা ইন্দোনেশিয়া। যেহেতু আমার ওই ভাষা মালয়েশিয়ার একটা বেস ছিল, তো যার জন্য ওইটার সাথে খুব মিল আছে আর কি, আমার কোনো অসুবিধা হয়নি, ওই ভাষাটা আমার কাছে আরও সোজা লেগেছে।
এই যে আপনি বলছেন আপনি জাপানি ভাষা, ইন্দোনেশীয় ভাষা এগুলো এখন শেখাচ্ছেন অস্ট্রেলিয়াতে বসে, এবং অস্ট্রেলিয়াতে অনেকে এই ভাষাগুলো শিখতে চায়, আপনার যারা ছাত্রছাত্রী তারা। স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ আছে লন্ডনে, লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে, যেখানে নাকি বাংলা একটা বিভাগ আছে, সেরকম কি অস্ট্রেলিয়াতে কোনো বাংলা বিভাগ আছে যেখানে বাংলা ভাষাও শেখানো হয়?
বাংলা ভাষা ঠিক শেখানো হয় না আসলে অস্ট্রেলিয়াতে, প্রতিটা স্কুলে ওই প্রথম থেকেই, প্রাইমারি স্কুল থেকেই অন্য একটা ভাষা শিখে, সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তার মধ্যে এখন ওই ইন্দোনেশিয়া, যে তারপরে জাপান, এগুলি যেহেতু কাছাকাছি, তো সেগুলি খুব জনপ্রিয়।
আচ্ছা।
ফ্রেঞ্চ জার্মানের থেকে ওগুলি বেশি জনপ্রিয়। তো কিন্তু আবার সেটা নির্ভর করে ওখানকার অধিবাসীদের মধ্যে কতখানি ওই ওই ভাষার লোক আছে, এথনিক গ্রুপটা আছে। যেমন জাপানি অনেক আছে, ম্যান্ডারিন শেখা হয় যেহেতু অনেক চাইনিজ আছে, তারপর ইন্দোনেশিয়ান শেখানো হয়, গ্রিক শেখানো হয়, ইটালিয়ান, এগুলি আর কি। তো সেই হিসাবে প্রতিটা স্কুলেই কোনো না কোনো ভাষা শেখানো হচ্ছে, অ্যাটলিস্ট দুটা ল্যাঙ্গুয়েজ এক একটা স্কুলে চলছে। আর ওই ভাষা যারা পড়ে, কিন্তু অনেকে ধরুন মানে স্কুলে পড়তে পারলো না ওই ভাষাটা, তখন তারা ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে পড়তে পারে আর কি ওই ভাষাটা, সেই হিসাবে বাংলা আছে।
মালিহা হায়দার, আমাদের সময় সংক্ষিপ্ত, সুতরাং এখানেই আমাদের সাক্ষাৎকারের ইতি টানতে হচ্ছে। আপনি সুদূর মেলবোর্ন থেকে এসেছেন আমাদের স্টুডিওতে, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আসতে আসতে দেওয়ার জন্য।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম স্টেট অব দি ইউনিয়ন ভাষণে আমেরিকার শক্তির পুনর্গঠন, দেশে আস্থা বৃদ্ধি এবং বিদেশে আমেরিকার অবস্থান এবং শক্তি পুনরুজ্জীবিত করার আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প শক্তিশালী সামরিক বাহিনীর গুরুত্বের প্রতি জোর দেন। তিনি বলেন, বিশ্বজুড়ে আমরা দুষ্কৃতিকারী সরকার, সন্ত্রাসী গ্রুপ এবং চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তির মোকাবেলা করছি, যারা আমাদের স্বার্থ, অর্থনীতি এবং মূল্যবোধের প্রতি বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ভয়ঙ্কর বিপদ মোকাবেলায় আমরা জানি দুর্বলতা অবশ্যই আমাদের সংঘাতের পথে নিয়ে যাবে, এবং অসাধারণ ক্ষমতা হবে আমাদের সত্যিকার এবং বৃহত্তর প্রতিরক্ষার সর্বোত্তম পন্থা। প্রেসিডেন্ট ট্রাম্প আইসিসের বিরুদ্ধে সাম্প্রতিক বিজয়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন, তাঁর কথায় আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে আইসিসের বিরুদ্ধে কোয়ালিশন জোট ইরাক, সিরিয়া এবং অন্যান্য এলাকায় এসব হত্যাকারীদের দখলিত এলাকার প্রায় 100% মুক্ত করতে সমর্থ হয়েছে, তবে এখনও অনেক কিছুই আমাদের করতে হবে। আইসিস জঙ্গি দল সম্পূর্ণ পরাস্ত না হওয়া অব্দি আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কখনো কখনো সন্ত্রাসীদের আটক এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, সন্ত্রাসীরা বেআইনি শত্রুপক্ষীয় যোদ্ধা, বিদেশে তাদের কব্জা করা হলে তাদেরকে সেখানকার সন্ত্রাসী বলে গণ্য করা হবে। সে লক্ষ্যে গুয়ান্তানামোবে সামরিক ডিটেনশন কেন্দ্রটি চালু রাখা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার শত্রুদের স্বচ্ছতার বিষয়টি পুনরুস্থাপিত করা অব্যাহত রাখবে। তিনি বলেন, তার কথায় ইরানের জনগণ যখন স্বৈরাচারী সরকারের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন, আমি চুপ করে থাকিনি। আমেরিকার জনগণ সেই সাহসী সংগ্রামে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এছাড়াও কিউবা ও ভেনেজুয়েলার কমিউনিস্ট এবং সোশ্যালিস্ট স্বৈরাচারী শাসনামলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তবে কোনো স্বৈরাচারী সরকার উত্তর কোরিয়ার মতো তার নিজস্ব জনগণের বিরুদ্ধে এতটা সর্বাত্মক এবং নৃশংস দমন অভিযান চালায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র আহরণের উচ্চাভিলাষ খুব শীঘ্রই আমাদের জন্মভূমিকে হুমকির মুখে ঠেলে দিতে পারে, তবে তা বাধা দিতে আমাদের সর্বাত্মক চাপ সৃষ্টির প্রয়াস আমরা চালাব। অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আত্মতুষ্টি ও ছাড় দেয়া শুধুমাত্র বৈরিতা এবং উত্তেজনা ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষা অব্যাহত রাখবে এবং শক্তির মাধ্যমে শান্তির লক্ষ্যে তার মূল্যবোধ প্রদর্শন করবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, বল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া, সঙ্গে রয়েছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমার হাতে বেশ কয়েকটা ইমেল রয়েছে, তো তাহলে আমি শুরু করছি এই ইমেলটি দিয়ে। লিখেছেন বি এম ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদাইট, সুলতান চাহি, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে। ফয়সাল আহমেদ শিপন প্রায় আমাদের ইমেল পাঠিয়ে থাকেন, তো আজকে তিনি লিখছেন যে আলাপনে সম্প্রতি প্রবাসীদের দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ শিরোনামে আলোচনাটি অনেক ভালো লাগলো, তবে বেশি ভালো লাগলো প্রবাসী থেকেও দেশের প্রতি প্রবাসীদের চিন্তাভাবনার বিষয়গুলো জেনে। হ্যাঁ ভাই, যারা প্রবাসে থাকেন তারা আমার মনে হয় যে দেশের কথা আরো বেশি চিন্তাভাবনা করে, তাই না তাহেরা?
হ্যাঁ, এবং প্রায়ই দেখা যায় বেশ
কর্মতৎপরতা, তারা কর্মসূচি নিচ্ছেন এবং যে যেখানেই থাকুন বাংলাদেশের যারা আছে প্রবাসে তারা চিন্তা করেন বাংলাদেশের কথা, ভারতীয়রা চিন্তা করেন তাদের দেশের কথা, দূর থেকে হয়তো দেশকে আরো বেশি মিস করেন।
হ্যাঁ, আর সেই জন্যই মনে হয় বাংলাদেশের সংস্কৃতি বলেন, বাংলাদেশের ঐতিহ্য, কালচার, এই যেমন এই গত সপ্তাহেই হয়ে গেল পিঠা উৎসব, এই ধরনের কর্মতৎপরতা, নানা উৎসব হয়ে থাকে এবং দেশ সম্পর্কে সবসময়ই ভাবেন।
এরপরের চিঠি লিখেছেন জামাল আহমেদ, সভাপতি ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, কমলেশ্বর দিক, বোয়ালমারি, ফরিদপুর থেকে। তার আগেও বোধ হয় কয়েকদিন আগে মানে আমরা তো তার সাথে কথা বলেছিলাম, তো ভাই আপনার চিঠি পেয়ে আপনি যে নিয়মিতভাবে লিখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামীতে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন।
শ্রোতা বন্ধুরা, আমরা তো প্রায়ই আমাদের শ্রোতাদের সঙ্গে টেলিফোনে কথা বলে থাকি। আমাদের সঙ্গে আজ টেলিফোনে যোগ দিচ্ছেন পাথুরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আমাদের অনেক দিনের শ্রোতা তাপস প্রামাণিক। আসুন তার কাছেই শুনি কবে থেকে তিনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠান সম্পর্কে তার কোনো মতামত আছে কিনা বা কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। তাপস প্রামাণিক, আপনি কোন বছর থেকে এবং কখন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন?
আমি ঠিক বলতে পারছি না ঠিক কত ছোটবেলা থেকে রেডিও শোনা শুরু করেছি আর কত ছোটবেলা থেকে ভয়েস অফ আমেরিকা শুনছি, এটা তো ঠিক বলা এই মুহূর্তে মুশকিল। তবে আমি বলতে পারি তখন ওই ক্লাস ফাইভ সিক্সে পড়ি, ধরতে পারেন 15 বছর ধরতে পারেন।
তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
হ্যাঁ, নিশ্চয়ই শুনছি, খুব একটা লিখি না, যেটা শোনার ইচ্ছা শুনি, যখন শুনতে পাই না তো হয়ে যায়। তা এখন যেটা ব্যাপার সেটা হলো আমি আপনাদের অনুষ্ঠান সবচেয়ে বেশি এখন শুনতে পাই অনলাইনে, যে অ্যাপসগুলো আছে অনলাইনে অনলাইনে শুনতে পাই। এবার এখন রেডিও ওইভাবে শুনে হয়ে ওঠে না, অনলাইনে আছে যখন নিজের ইচ্ছা মতো দেখে শুনে নিতে পারি। আগের থেকে অনেক সুবিধা হয়েছে এখন এই অনলাইনটা হয়ে। আমি মেনলি বিশ্ব সংবাদটা শুনি, সংবাদ বিশ্লেষণ যেটা হয়, বাংলাদেশের হোক, ইন্ডিয়াতে হোক, আর ওয়ার্ল্ডে যেটা হোক, মিতালি অনুষ্ঠানটা শুনি, সবকিছুই শুনি, যে খবর সম্পর্কিত অনুষ্ঠানই বেশি শুনি। মানে আপনাদের অনুষ্ঠান শুনছি, বিদেশি খবরের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ইন্ডিয়ার খবর, বিশেষ করে পশ্চিমবঙ্গের খবর আমার বেশি পছন্দের। আমি ভারতের রাজনীতি আর খেলাধুলা এই সমস্তগুলো একটু বেশি করে শুনি, বেশ ভালোই লাগে, বেশ খুশি আমি। একটা বিদেশি চ্যানেলে যতটা নিরপেক্ষভাবে খবর শোনানো হয়, সেটা অনেক সময় দেখা গেল দেশি চ্যানেলেও সেরকম ভাবে আমরা পাই না, যেটা বিভিন্ন থেকে আমরা পেয়ে থাকি। আমি খুব খুশি এর জন্য। আর যেটা ব্যাপার সেটা হলো অনলাইনে যেটা রয়েছে আর্কাইভসে, যদি আপনাদের এই মিতালির মতো করে অনুষ্ঠান করে যখন ইচ্ছে আমি আর্কাইভসে থেকে গেল, নিজের ইচ্ছা মতন শুনে নিতে পারলাম, লাইভ না শুনতে পারলেও, সেটা যদি হয় খুব ভালো হয়।
আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু আর্কাইভ করা থাকে, আপনি অন্তত 7 দিনের অনুষ্ঠান আপনি পেয়ে যাবেন, 1 ঘন্টার অনুষ্ঠান আমরা আপলোড করে থাকি, তো আপনি কিন্তু আর্কাইভে যেয়ে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। এছাড়াও আমাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, হ্যালো ওয়াশিংটন, এ সমস্ত আমরা আর্কাইভ করে থাকি, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে নয়, আমাদের ফেসবুকেও কিন্তু আপনারা গেলে পাবেন। আপনি যখন অনলাইনে আমাদের অনুষ্ঠান শোনেন, আপনি কি সেলফোনের মাধ্যমে শোনেন নাকি আপনার কম্পিউটার থেকে শোনেন?
বাংলার ওই ওয়েবসাইটে গেলেও দেখা শোনা যায়, আর শোনা যায় আপনার লাইভ অনুষ্ঠান শোনা যায়, আর কোন অনুষ্ঠান শেষ হয়ে গেলেও সেটা শুনতে পাওয়া যায়। এক এক করে অপশন খুঁজে সেখান থেকে অডিও ক্লিপস গেলেই অনুষ্ঠান শুনতে পাওয়া যায় যখন ইচ্ছা তখন।
ভয়েস অফ আমেরিকার যে অ্যাপটি আছে, ওই অ্যাপটি কি অ্যান্ড্রয়েড টেলিফোন এবং আইফোন দুটোতেই ডাউনলোড করে নিয়ে আসা
যায়? আমার অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড সেট হলেই হবে। আর স্পিড, ইন্টারনেটের স্পিড মোটামুটি 3G 4G স্পিড থাকলেও
খুব ভালো লাগলো যে আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুরাও আজকে জানতে পারলেন যে ভয়েস অফ আমেরিকার অ্যাপটি ডাউনলোড করার জন্য কোনো ফিস দিতে হয় না, বিনে পয়সায় এই অ্যাপটি ডাউনলোড করা যায়, আর তাছাড়া খুব সহজেই ডাউনলোড করা যায়।
একদম একদম, যেখান থেকে অন্যান্য অ্যাপস গুলো ডাউনলোড করা যায় সেইখান থেকেই পাওয়া যাবে। ওখানে ভিওএ অ্যাপস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, ভয়েস অফ আমেরিকার লোগো আসবে, সেরকম অ্যাপসটা নিয়ে নিলেই হয়ে গেল, খুব একটা কঠিন ব্যাপার নয়।
আপনাকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আশা করি যে অন্যান্য যারা শ্রোতা আজকে শুনছেন তারাও তাপস প্রামাণিকের মতন তাদের ফোন নাম্বার পাঠাবেন। অনেকেই পাঠাচ্ছেন আজকাল, আমাদের সাথে যোগাযোগ করছেন এবং তাদের সাথে আমরাও যোগাযোগ করছি, এটা অনেক সুবিধা হয়, তাই না তাহেরা? টেলিফোন নাম্বার থাকলে কয়েকবার চেষ্টা করলেই তো পাওয়া যায়, একবার না পেলে 2-3 বার আমাদের চেষ্টা করতেই হয়। তো সবাইকে ধন্যবাদ, আপনারা অবশ্যই চিঠি লেখার সাথে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন অবশ্যই। মোহাম্মদ আবু সাইদ লিখছেন হাসানপুর কেশবপুর যশোর থেকে। আপনি লিখেছেন যে মিডিয়ামওয়েভে যেহেতু ভালোভাবে শুনতে পারেন না, শর্টওয়েভে যদি সম্ভব হয় তাহলে প্রচার করতে, অথবা FM-এ। আমরা যেমন আগেও বলেছি, এই অনুরোধ আসছে বারবার এবং আমরাও অনুরোধ কর্তৃপক্ষের কাছে রাখছি, এখনও কোনো জবাব পাইনি, জবাব পেলে অবশ্যই জানাবো এবং আপনারাও জানতে পারবেন যে শর্টওয়েভ বা FM-এ আমাদের অনুষ্ঠান প্রচার করা হচ্ছে কি না। তবে তার মধ্যে আপনারা যদি ইন্টারনেট অথবা অনলাইন আমাদের অনুষ্ঠান শোনার সুযোগ পান অবশ্যই শুনবেন, আর হ্যাঁ, সবাই টেলিফোন নাম্বার পাঠাবেন। তো তাহেরা, আজকের
মতো উঠতে হয়। শ্রোতা বন্ধুরা, আবারও বলছি, আমাদের কাছে আপনারা সরাসরি ডাক যোগে চিঠি পাঠাতে পারেন, এছাড়াও ইমেল করে অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনাদের প্রশ্ন এবং যে কোনো মন্তব্য আপনারা রাখতে পারেন। সেই সঙ্গে রোকেয়াপা যেমন বললেন যে ফোন নাম্বার পাঠাবেন, নিশ্চয়ই আগামীতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালের আসর আজ এ পর্যন্তই।
এখন সময় খবর শোনার সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রস্তুত বিতর্কিত এক নথিপত্রে এই অভিযোগ আনা হয়েছে যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা রাশিয়ার ব্যাপারে তদন্তের সময় তাদের নজরদারি কর্তৃত্বের অপব্যবহার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোপন দলিল প্রকাশ করার অনুমতি দেওয়ার পর প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির রিপাবলিকান সদস্যরা গতকাল 3.5 পাতার এই গোপন দলিল প্রকাশ করেন। তবে প্রতিনিধি পরিষদের ওই কমিটিতে ডেমোক্রেটরা এই তথ্য প্রকাশ বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং এই নথিপত্রকে গুরুতর চরিত্রহনন বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে এই গোয়েন্দা প্যানেলের র্যাঙ্কিং ডেমোক্রেট বলেছেন, এফবিআই দেশের সুরক্ষা করার ব্যাপারে তার দায়িত্ব পালনে ব্যর্থ হতো যদি না তারা ফিসা বা ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্টের ওয়ারেন্ট চাইত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মেক্সিকোতে গতরাতে বলেন যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে মূল্যবান অবদান রাখছেন, তবে এটাও বলেন যে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য কারা প্রবেশ করছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের খুব একটা সুশৃঙ্খল অবদান নেই। মেক্সিকান সিটিতে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুই ভিডগ্যারের সঙ্গে বৈঠকের পর টিলারসন সংবাদদাতাদের বলেন যে অভিবাসন নিয়ন্ত্রণের জন্য বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র নানান উপায় প্রয়োগ করছে কিন্তু কখনই সেগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়নি। বিষয়টি নিয়ে মতভেদ সত্ত্বেও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ভিডগ্যারে যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে দ্বিধা করেননি। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের চাইতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ। দুটি দেশের মধ্যে যে কিছু মতভেদ রয়েছে সে কথা মেনে নিয়েও তিনি বলেন, আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। জম্মু কাশ্মীরের বর্তমান চিত্র কখনো পাথর ছোড়া কিংবা কখনো গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের হাত, বলছেন তার প্রতিবেদনে আমাদের সংবাদদাতা কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির পেশ করা একটি চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে খবর। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, অস্ত্রশস্ত্র সরবরাহের পাশাপাশি পাকিস্তান থেকে টাকা এসে পৌঁছচ্ছে এদেশে, আর সেই টাকাতেই দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে তারা। উল্লেখ করা যেতে পারে, এই ঘটনায় 12,794 পাতার একটি চার্জশিট পেশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। এই চার্জশিটে গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে, পাক মদতপুষ্ট জঙ্গি, পরিচয়হীন পাক আধিকারিক এবং বিচ্ছিন্নতাবাদী নেতারা এই অস্ত্রশস্ত্র এবং টাকা লেনদেনের কাজে যুক্ত রয়েছেন। হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সঙ্গে যুক্ত জঙ্গিরাই এনআইএ এর চার্জশিটের তালিকার শীর্ষে রয়েছে। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীরা কিভাবে আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে এই নিয়ে তদন্তের পর জানা যাচ্ছে, গত 2008 থেকেই সীমান্ত দিয়ে চলছে এই লেনদেনের কাজ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সাবেক শক্ত ঘাঁটিতে বিস্ফোরণ ঘটলে অন্তত 3 সেনা কর্মকর্তা নিহত এবং আরও 7 আহত হয়েছেন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে আজ রাতেই সোয়াত উপত্যকায় এই ঘটনাটি ঘটে। ফ্রান্সের একজন বিচারক সুইজারল্যান্ডের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ তারিক রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এবং তাকে আটক রাখার আদেশ দিয়েছে। বিচার বিভাগের সূত্রে বলা হয়েছে, গত বছর 2 নারী অভিযোগ আনেন যে 2009 এবং 2012 তিনি হোটেল কক্ষে তাদের উপর যৌন নিপীড়ন চালান। ফরাসি সক্রিয়বাদী এবং ইসলামী মতবাদ সালাফি সদস্যা হেন্ডা আয়েরি গত বছর অক্টোবর মাসে অভিযোগ আনেন যে তারিক রামাদান 2012 হোটেলের একটি কক্ষে তাকে ধর্ষণ করেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন এবং শাহাদাত হুসেন সবুজ। প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জুবায়ের আত্মাইয়া। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.